এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 3রা অক্টোবর, 18ই আশ্বিন এবং ফার্সি 11ই মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনে তালেবানের বিরোধিতার পুনরাবৃত্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এবং বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যু 1,000 ছাড়িয়েছে, অসহায় হয়ে পড়ছে মানুষ। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ইমাম জাফর সাদিক আলাইহি সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। তারপর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইসলামের প্রতি পাশ্চাত্যের শত্রুতা বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে স্পষ্টতর হয়েছে, ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের নিন্দা জানাতে গোটা মুসলিম উম্মার প্রতি লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ নাসরুল্লাহর আহ্বান। বাংলাদেশের সরকার ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ দিচ্ছে না বললেন আমির খসরু মাহমুদ। এবং ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক দ্বন্দ্ব আরও জোরদার, কানাডাকে 41 জন কূটনীতিক সরিয়ে নিতে বলেছে ভারত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন বর্তমানে ইসলামের প্রতি শত্রুতা অতীতের যে কোনো সময়ের চেয়ে স্পষ্টতর হয়েছে। তিনি এক্ষেত্রে উদাহরণ হিসেবে পাশ্চাত্যে পবিত্র কোরআন অবমাননার ঘটনা তুলে ধরেছেন। তিনি আজ সকালে তেহরানে অনুষ্ঠিত ইসলামী ঐক্য সম্মেলনে আগত বিদেশি অতিথি, মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইসলাম বিদ্বেষের একটি নমুনা হচ্ছে পবিত্র কোরআন অবমাননা। এক আহাম্মক এটি করে এবং একটি সরকার তাকে সমর্থন দেয়। তিনি বলেন, এতে প্রমাণিত হয় এটি কোরআন অবমাননার মতো একটি সাধারণ ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে অনেক বড় পরিকল্পনা ও বহু পরিকল্পনাকারী রয়েছে। তারা ভাবছে তারা এর মাধ্যমে পবিত্র কোরআনকে দুর্বল করতে পারবে, কিন্তু তারা ভুল করছে, এর ফলে তারা নিজেদেরই ক্ষতি করছে। ইসলামের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে যে ঘৃণা ও বিদ্বেষপূর্ণ আচরণ করা হচ্ছে তা তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের কাছে পাঠানো এক বার্তায় এই নিন্দা জানান। রাইসি বলেন, ইসলামের পবিত্রতার অবমাননা করার অর্থ বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। তিনি ইসলামকে স্বাধীনতা ও সাম্যের ধর্ম এবং পবিত্র কোরআনকে রহমত ও প্রজ্ঞার গ্রন্থ হিসেবে বর্ণনা করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, পবিত্র কোরআন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মূল্যবান অলৌকিক নিদর্শন এবং এর অবমাননার অর্থ গোটা মানবতা, স্বাধীনতা, মূল্যবোধ ও আধ্যাত্মিকতার অপমান করা। 2023 সালের শুরু থেকে নেদারল্যান্ড, সুইডেন ও ডেনমার্কের বিভিন্ন স্থানে বহুবার পবিত্র কোরআনের অবমাননা করেছে ইসলাম বিদ্বেষী কিছু উগ্র লোক। বিশ্বের যে কোনো মুসলিম দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করুক না কেন, তার তীব্র নিন্দা জানাতে গোটা মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি সোমবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি মারা। এবং ইহুদিবাদী শত্রুর হাত শক্তিশালী করা। কাজেই এ ধরনের যে কোনো প্রচেষ্টার নিন্দা জানাতে এবং তা প্রত্যাখ্যান করতে হবে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে, দৃশ্যত সেদিকে ইঙ্গিত করে হিজবুল্লাহ নেতা এই বক্তব্য দিয়েছেন। ভাষণের অন্যত্র তিনি ফিলিস্তিনি জাতি ও আল আকসা মসজিদের ব্যাপারে নিজেদের দায়িত্ব পালন করার জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ব্রিক্স জোটকে সহায়তা করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে আইএমএফ ব্রিক্সকে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বলে ওয়াচার ওয়েবসাইট জানিয়েছে। ব্রিক্সে নতুন সদস্যরা যোগ দেওয়ার অল্প পরেই আইএমএফ এই জোটের প্রতি তাদের সমর্থন ঘোষণা করল। আইএমএফ বিশেষ করে বৈশ্বিক সহযোগিতার উন্নয়নের দিকে ইঙ্গিত করে ওই ঘোষণা দিয়েছে বলে আইএমএফের মুখপাত্র জুলি কোজাক জানিয়েছেন। এই মুখপাত্র আরও বলেছেন, ব্রিক্স বিশ্বের বহু দেশে পুঁজি বিনিয়োগ করা সহ সেসব দেশের মাঝে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ একটি ফোরাম। কোজাক ব্রিক্সের মতো আন্তর্জাতিক অর্থনৈতিক জোটটির প্রশংসা করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ দিচ্ছে না। এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠানোর সিদ্ধান্ত দিয়ে সরকার আইনের কোনো ভুল ব্যাখ্যা দেয়নি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠানোর সুযোগ দিচ্ছে না সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পথসভায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রোডমার্চটি ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ, মাদারীপুর হয়ে শরীফপুরে গিয়ে শেষ হয়।
তাদের ভয়, এই জনপ্রিয় নেত্রী যদি বাইরে থাকে, তাদের এই অবৈধ সরকার টিকে থাকার কোনো সুযোগ নাই।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানোর সিদ্ধান্ত দিয়ে সরকার আইনের কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছে না। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে যেতে চায় না।
সরকার কোনোভাবেই ভুল ব্যাখ্যা দিচ্ছে না, সরকার সঠিক ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু তারা যদি সংক্ষুব্ধ হয়, তারা তো আদালতে যেতে পারে, এবং তিনি একজন শাস্তিপ্রাপ্ত আসামি এবং মামলাগুলো এখনো বিচারাধীন আছে উচ্চ আদালতে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে এবার কঠোর অবস্থান নিয়ে ভারত কানাডাকে তার 41 জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। আজ গণমাধ্যম সূত্রে প্রকাশ, ভারত কানাডাকে 10 অক্টোবরের মধ্যে 41 জন কূটনীতিককে প্রত্যাহার করতে বলেছে। সরকারিভাবে অবশ্য এ নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ্যে আসেনি। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে কানাডায় বসবাসকারী খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত থাকার অভিযোগ করেছিলেন। গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নিহত হন খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর। কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ, ভারতীয় এজেন্সি ওই ঘটনায় জড়িত রয়েছে। ভারত ওই অভিযোগকে অযৌক্তিক, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। এরপর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন সরকার পরিবারকে প্রতিষ্ঠিত করতে দিল্লিতে দুদিন ধরে নাটকবাজি করছে বলে অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে বলেছেন, ওরা পরিবারকে প্রতিষ্ঠিত করতে দিল্লিতে দুদিন ধরে নাটকবাজি করছে। তিনি আজ মঙ্গলবার দিল্লিতে দলীয় সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী আজ একই সঙ্গে তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে দিল্লিতে ধর্ণা অবস্থান ও নাটকবাজি করছে, চোরেদের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে বলেও মন্তব্য করেছেন। প্রসঙ্গত, সরকারি বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে ধর্ণা অবস্থান মিছিল করেছে তৃণমূল। গতকাল ও আজ তৃণমূলের ওই কর্মসূচি পালিত হয়েছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে এবং বেআইনিভাবে বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বলেন,
যে দল পরিবারবাদ, দূষণ এবং দুর্নীতির মধ্য দিয়ে নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা দিল্লিতে দুদিন ধরে একটা ড্রামাবাজি করছে।
অন্যদিকে আজ দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্যে বলেন, আজ না হয় কাল দিল্লির এই অত্যাচার বন্ধ হবে, দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার গঠন হবে এবং গরিব মানুষের হকের টাকা অবশ্যই দেওয়া হবে। আজ পশ্চিমবঙ্গের শীর্ষ তৃণমূল নেতারা দিল্লিতে ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন এবং সকলেই রাজ্যকে বকেয়া অর্থ দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, তার দেশের ড্রোন শক্তি এতটা উন্নত পর্যায়ে পৌঁছেছে যে তা শত্রুর যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করতে সক্ষম। ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়ক ও নৌবাহিনীর সাবেক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই প্রত্যয় ঘোষণা করেছেন। ইরানের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে এদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যে বিশাল ড্রোন মহড়া চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে তার আগে ভাগে সোমবার এ প্রত্যয় জানান অ্যাডমিরাল সাইয়ারি। তিনি বলেন, ইরানের অর্ধেকেরও বেশি অংশ এবং ভারত মহাসাগরের উত্তর অংশের বিশাল এলাকা জুড়ে এই ড্রোন মহড়া চালানো হবে। মহড়ায় ইরানের ড্রোন শক্তির যুদ্ধ করার সক্ষমতা পরীক্ষা করে দেখা হবে। তিনি বলেন, এবারের মহড়ায় গোয়েন্দা, যুদ্ধ ও কামিকাজের ড্রোন ব্যবহার করা হবে, যেগুলো ক্ষেপণাস্ত্র, বোমা ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম। ইহুদিবাদী ইসরায়েলের টেলিকম মন্ত্রী শ্লোমো কারহি চলতি সপ্তাহে সৌদি আরব সফর করেছেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চালাচ্ছে তারই অংশ হিসেবে ইসরায়েলি মন্ত্রী রিয়াদ সফর করলেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরায়েলি মন্ত্রী সৌদি আরব সফরে গেলেন। আরব গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা গেছে, ইসরায়েলি টেলিকম মন্ত্রী গত 1 অক্টোবর রিয়াদে প্রবেশ করেন। তিনি রিয়াদে অনুষ্ঠেয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউর একটি সম্মেলনে অংশ নেবেন। জাতিসংঘের ওই ইউনিয়নের সম্মেলন 5 অক্টোবর পর্যন্ত চলবে। এর আগে সৌদি আরবে বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশ নেওয়ার অজুহাতে সম্প্রতি ইসরায়েলি পর্যটন মন্ত্রী রিয়াদ সফর করেন। তারও 3 সপ্তাহ আগে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির 45তম অধিবেশনে অংশ নিতে আরেকটি ইসরায়েলি প্রতিনিধি দল সৌদি আরব সফর করে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের পদস্থ এক নেতা হামাস এবং জিহাদকে প্রতিরোধের কৌশলগত অংশীদার বলে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা তসনিম জানিয়েছে, জিহাদ আন্দোলনের রাজনৈতিক শাখার নেতা ওয়ালিদ আল কাতাতি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ ছোট বড় বহু সামরিক অভিযানে একে অপরকে সহযোগিতা করেছে। কাতাতি আরও বলেন, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন পরস্পরে কৌশলগত অংশীদার। ইহুদিবাদী শত্রুর সাথে জিহাদ পরিচালনায় উভয়ের দৃষ্টিভঙ্গি অভিন্ন বলেও তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনি এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইহুদিবাদী শত্রুর লক্ষ্য ছিল এই দুটি আন্দোলন যেন যৌথভাবে তাদেরকে মোকাবিলা করতে না পারে। তারা পৃথক পৃথকভাবে ফিলিস্তিনের এই দুটি দলের সঙ্গে লড়তে চেয়েছিল, এমন একটা উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিল যে তারা যেন কেবলমাত্র ইসলামী জিহাদের সাথে অথবা কেবল হামাসের সাথে যুদ্ধ করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। অন্তর্বর্তী তালেবান সরকার বলছে দোহা চুক্তিতে এরকম কোনো শর্ত ছিল না। তবে আমেরিকা আফগানিস্তানে নিরাপত্তাহীনতা কিংবা নিয়ন্ত্রণে অক্ষমতার অজুহাত দেখিয়ে আবারও ফিরতে চাইবে বলে বিশ্লেষক মহলের ধারণা। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনে আবারও বিরোধিতা করল অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আমির খান মোত্তাকি সুস্পষ্ট ভাষায় বলেছেন, তাঁর সরকার কোনো দেশের সাথে সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা করেনি। যদিও বলা হচ্ছে দোহা চুক্তির অংশ হিসেবে আফগানিস্তানে 7টি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করার কথা রয়েছে, তবে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়টি দোহা চুক্তির অংশ নয়। তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দোহা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশিত না হলেও অনুমান করা অসঙ্গত নয় যে তালেবান যদি চুক্তিতে এমন একটি ধারা স্বীকার করেও থাকে সেটা যে তাদের আমেরিকা বিরোধী স্লোগানের সম্পূর্ণ পরিপন্থী তাই নয়, বরং আমেরিকা আফগানিস্তানের সংকট ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে ঘাঁটি স্থাপনের ক্ষেত্র সৃষ্টি করার মতো পরিস্থিতির দিকে মোড় নিতে চেষ্টা চালাবে। তালেবানরা যেমনটি বলছে যে তারা দোহা চুক্তিতে আফগানিস্তানে মার্কিন ঘাঁটি স্থাপনের সম্মত হয়নি, তারপরও আমেরিকা আফগানিস্তানে নিরাপত্তাহীনতা কিংবা নিয়ন্ত্রণ করার অক্ষমতার অজুহাত দেখিয়ে ঘাঁটি স্থাপনের চেষ্টা করবে। রাজনীতি বিশ্লেষক সৈয়দ ঈসা মাজারি বলেছেন, মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ত্যাগ করার কারণে অনুশোচনা করছে, তাই চেষ্টা করছে যে কোনো উপায়েই হোক একটি সামরিক ঘাঁটি স্থাপন করে সেদেশে ফিরে আসতে। তালেবানরা আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে সুসংগত করে আমেরিকাকে ফিরে আসার মতো অজুহাত সৃষ্টির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমির খান মোত্তাকির মতে, আমেরিকার বিরোধিতা শুধুমাত্র তালেবানের সাথে সম্পর্কিত নয়, আফগানিস্তানের জনগণও সেদেশ থেকে আমেরিকাকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং আফগানিস্তানের জনগণ নিশ্চিতভাবেই ওয়াশিংটনের বিরুদ্ধে তালেবানের অবস্থানকে সমর্থন করবে। জনগণ তাই প্রত্যাশা করছে দোহা চুক্তি পুরোপুরি প্রকাশ করে দিয়ে তালেবান সরকারের উপর মার্কিন চাপ ব্যর্থ করে দিক। রাজনীতি বিশেষজ্ঞ আসাদুল্লাহ বাশিরও বলেছেন, গোটা বিশ্বের সামনে এটা পরিষ্কার যে আফগানিস্তানের জনগণ প্রবলভাবে বিদেশি বিদ্বেষী, বিশেষ করে চরমভাবে আমেরিকা বিরোধী। আফগান জনগণ এ পর্যন্ত 3টি বিশ্বশক্তিকে এমনভাবে পরাজিত করেছে যে তারা আফগানিস্তান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকাও এই ইতিহাস ভালো করেই জানে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতনতার কথা বললেও সরকারের টনক নড়ছে না বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বছরের শুরু থেকে ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত মারা গেছে 1,000-এর বেশি। প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে এই সংখ্যা। গত কয়েক বছরের তুলনায় এবারে ডেঙ্গুর প্রকোপ দ্রুত গতিতেই বেড়ে চলছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বলছে, পহেলা অক্টোবর পর্যন্ত বাংলাদেশে 2,06,288 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এর আগে সারা বিশ্বে ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে ছিল ব্রাজিল আর দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। তবে এবার বিশ্বে ডেঙ্গু সংক্রমণের শীর্ষে থাকা ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় মানুষ দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বস্তুত এবারের ডেঙ্গু পরিস্থিতি অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
আগে তো জ্বর অনেক ছিল, একটু জ্বরটা কমছে,
স্যালাইন দিল আর ও বমি করত, এই জন্য আর কি বমির মেডিসিন দিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো।
যে পরিমাণে জ্বর ছিল আর মানুষ খুব অসুস্থ হয়ে যায়, ডেঙ্গুর সাথে সাথে অনেক পরিমাণে অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, কারণ এর আগে তো কখনো আমার হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের কোনো দেশেই অতীতে ডেঙ্গুতে এত মৃত্যু হয়নি যা এবার বাংলাদেশে হয়েছে। ডেঙ্গুর বৈশিষ্ট্য বদলের কারণে ডায়াগনোসিসের তাৎক্ষণিক ফলাফলে বিভ্রান্ত হচ্ছেন রোগী ও তার স্বজনরা, এতে রোগী শকে চলে যাচ্ছেন। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমানের মতে, ডেঙ্গুতে শক সিন্ড্রোমে চলে যাওয়া রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানো দরকার।
এই জন্য প্রথম দিনই যাতে জ্বর আসলে প্রথম দিন বা দ্বিতীয় দিন এই দুই দিনের মধ্যে যেন জানা যায় যে তার ডেঙ্গু হয়েছে কিনা পরীক্ষা করে। এই পরীক্ষাটা প্রত্যেকটা সরকারি হাসপাতাল, সিটি কর্পোরেশন এলাকা অথবা প্রাইভেট ভাবে হয়।
দ্রুত ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় শিশু মৃত্যুর হারও বাড়ছে, এমনটা জানিয়েছেন শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ আল মামুন।
ডেঙ্গু জ্বরের প্রথম দু তিন দিনের মাথায় যখন জ্বরটা কমে আসে তখন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে। আসলে তো এই সময় বাচ্চার আরো অ্যাক্টিভ থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় বাচ্চারা একদম নেতিয়ে পড়ে, নিস্তেজ হয়ে যায়, অস্থিরতা করতে থাকে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
ঈদে মিলাদুন্নবী ও ইমাম জাফর সাদিকের শুভ জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। 17 রাবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম জাফর সাদিকের পবিত্র জন্মবার্ষিকী। এ উপলক্ষে সর্বোত্তম মহামানব ও তাঁরই নূরের এক অনন্য নক্ষত্রের জন্মবার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আখতার জাহান
এবং আমি সখের আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গভীর আধার কেটে ভেসে ওঠে আলোকের গোলক, সমস্ত পৃথিবী যেন গায়ে মাখে জ্যোতির পরাগ। তার পদপ্রান্তে লেগে নড়ে ওঠে কালের দোলক, বিশ্বাসে নরম হয় আমাদের বিশাল ভূভাগ। হেরার বিনীত মুখে বেহেশতের বিচ্ছুরিত শেদ, শান্তির সুহাগ যেন তার সেই ললিত আহ্বান। তারই করাঘাতে ভাঙে জীবিকার কুটিল প্রভেদ, দুঃখীর সমাজ যেন হয়ে যাবে ফুলের বাগান। মুহাম্মদ এ নামে বাতাস বয়, মুহাম্মদ এ শব্দে জোড়ায় দেহ, মুহাম্মদ এ প্রেমেই আল্লাহ খুশি। দুজগ বুঝিবা নিভে যায় এই নামে, ওই নামে কত নিপীড়িত তোলে মাথা, কত মাথা দেয় সখীদেরা নির্ভয়ে। রক্তের সীমা বর্ণের সীমা ভেঙে মানুষেরা হয় সীমাহীন ইয়াসিন। এই নামে ফোটে হৃদয়ে গোলাপ কলি, যেন অদৃশ্য গন্ধে মাতাল মন, যেন ঘন ঘোর আধারে আলোর কলি, অকুল পাথারে আল্লাহর আয়োজন।
বিশ্বনবী মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় উপহার, তাঁর শুভ জন্মদিন তাই মানব জাতির জন্য সবচেয়ে বড় আনন্দের দিন, এবং এই দিন মুসলমানদের মিলন ও ঐক্যের সবচেয়ে বড় শুভ লগ্ন। এই মহাখুশির দিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ, মহান আল্লাহর প্রতি জানাচ্ছি অশেষ শুক্রিয়া, এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি পেশ করছি অশেষ দরুদ ও সালাম। আজ বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালামেরও শুভ জন্মদিন। ইসলামের সার্বিক উন্নয়নের জন্য ও ধর্মকে সাংস্কৃতিক বা চিন্তাগত হামলা সহ সার্বিক ক্ষতিকর দিক থেকে সুরক্ষার জন্য যা যা দরকার তার সবই তিনি করেছিলেন। ইমাম জাফর আস-সাদিক 83 হিজরির 17 রবিউল আওয়াল মদিনায় ভূমিষ্ঠ হন। তিনি 147 হিজরির 25 শাওয়াল শাহাদত বরণ করেন। এই মহান ইমাম সম্পর্কে আমরা আরো কথা বলবো আরো কিছুক্ষণ পর।
জীবন ভরে করলি নুকসান, আজ হিসাব তার খতিয়ে নে। জীবন ভরে করলি নুকসান, আজ হিসাব তার খতিয়ে নে। বিনি মূলে দেয় দিলিয়ে সে যে বেহেশতি নগর, বিনি মূলে দেয় দিলিয়ে সে যে বেহেশতি নগর।
বিশ্বনবীর আবির্ভাবের অনেক আগ থেকেই সারা বিশ্বে ভরে গিয়েছিল জুলুম, শোষণ, অনাচার, কুসংস্কার, অশান্তি, সংঘাত এবং সব ধরনের পাপাচারে। এ অবস্থায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল ঘন অমাবস্যার রাতে, সূর্যের প্রদীপ্ত উন্মেষের মতো অফুরন্ত কল্যাণ আর আলোর বন্যার ছড়াছড়ির সমতুল্য, এবং তার বাণী স্বাধিকার হারা মানুষের মনে জাগিয়ে তোলে অধিকার ফিরে পাওয়ার দুর্বার বাসনা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি সঞ্চালন করেন সততা, সৌন্দর্য, ন্যায় বিচার, সুধর্ম এবং সব ধরনের সদ্গুণ ও নীতির জোয়ার, ফলে জ্ঞান বিজ্ঞান সহ বিশ্ব সভ্যতার চরম উন্নতির পরিবেশ তৈরি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রথম রাষ্ট্রনায়ক যিনি বিশ্বকে উপহার দিয়েছেন বিশ্বের প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান, যা ঐতিহাসিক মদিনা সনদ হিসেবে খ্যাত। শাসনতন্ত্র ছাড়া কোন দেশ চলতে পারে না। মানব জাতিকে নিয়মের অনুসারী ও সুশৃঙ্খল করতে শাসনতন্ত্র বা সংবিধান জরুরি। বিশ্বের সবচেয়ে উচ্ছৃঙ্খল, যুদ্ধবাজ এবং অনিয়ম ও রক্তপাতে অভ্যস্ত আরব গোত্রগুলো মহান ইসলামী আদর্শের ছায়াতলে এই মদিনা সনদের আওতায় এসে হয়ে পড়ে বিশ্বের সবচেয়ে উন্নত জাতি।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে নির্যাতন, উৎপীড়ন, নারীদের প্রতি অবিচার, কলহ বিদ্বেষ, উঁচু নিচুর বিভেদ সহ সব ধরনের অন্যায় দূর করতে মদিনা সনদের মাধ্যমে মানবতার সব কল্যাণের পথ দেখিয়েছেন ও উদারতার আদর্শ প্রতিষ্ঠা করেছেন। এ সনদের মাধ্যমে সকল ঐশী ধর্মের অনুসারীদের প্রতি শ্রদ্ধাব্যঞ্জক ও শান্তিপূর্ণ স্বঅবস্থানের পথ তিনি দেখিয়েছেন। এর মাধ্যমে মহানবী ধনী দরিদ্রের বৈষম্য এবং আশরাফের কলিন্য বন্ধ করেছেন, মানবজাতির জন্য সবচেয়ে কল্যাণকর উপদেশমালা দিয়ে গেছেন বিশ্বনবী। ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এ ধরনেরই উপদেশমালার অন্যতম। এতে রয়েছে পবিত্র কোরআনের নীতিমালার আলোকে প্রণীত মদিনা সনদের প্রতিফলন। মদিনা সনদের 47টি ধারার মধ্যে মানবতা স্থান পেয়েছে সর্বাঙ্গে। আধুনিক যুগে আমরা মানবতার যেসব স্লোগান শুনি ও সেসবের বাস্তবায়ন খুব কমই দেখি, সেই মানবতার নীতিমালার সর্বোত্তম শিক্ষক ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কেবল কথায় নয় কাজের মাধ্যমেই সেসব নীতির বাস্তবায়ন দেখিয়ে গেছেন।
মহানবীর আদর্শ রাষ্ট্র এবং ইসলামী ব্যবস্থায় দাসরা হয়ে পড়ে স্বাধীন মানুষের মর্যাদা সম্পন্ন এবং নারী উপায় সর্বোচ্চ ন্যায় বিচার ভিত্তিক সম্মান। হিংসা বিদ্বেষ এবং ধনী দরিদ্রের প্রভেদ বিলুপ্ত হয়ে সবাই হয় ভাই ভাই। প্রত্যেক মানুষের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর আন্তরিক ও মহানুভব আচরণ করতেন যেন সবাই তার আপন পরিবারেরই সদস্য। মহানবীর সাম্যবাদ ফুটে উঠেছে কবি নজরুলের ভাষায় এভাবে: ইসলামে নাই ছোট বড় আর আশরাফ আত্রাফ, নিষ্ঠুর হাতে এই ভেদ জাল করো মিসমার খাক। চাকর সাজিতে চাকরি করিতে ইসলাম আনে নাই পৃথিবীতে, মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন, কারো ঘরে রবে অঢেল অন্ন, হাতে হাত মিলিয়ে আগে চলো। খোদার সৃষ্ট মানুষেরে ভালোবাসিতে পারে না যারা, জানি না কেমনে জনগণ নেতা হতে চায় হায় তারা। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিনহীন বেশ ধরিল যে জন, বাদশাহ ফকিরে এক সামিল করিল যে জন, এলো ধারায় ধরা দিতে সেই শিরবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি। আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে।
বিশিষ্ট গবেষক মোহাম্মদ শফি চাকলাদার লিখেছেন, বিশ্বের প্রথম যে শাসনতন্ত্র দিয়ে গেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সে সম্পর্কে আমরা কতটুকু জানি বা জানার চেষ্টা করি। যেখানে ইউরোপ তথা পশ্চিমা বিশ্ব নিজেদের সভ্য বলে দাবি করে, সেই ইউরোপ আমেরিকা নারীদের জন্য কোনো স্থান ধর্মে ইবাদতে কোথাও ছিল না। রোমের সংসদে নারীদের স্থান ছিল অপবিত্র জানোয়ার হিসেবে। এটা জানা যায় যে রাসুলের নবুয়ত লাভের পূর্বে 586 খ্রিস্টাব্দে ফরাসিরা নারীদের প্রতি অনুগ্রহ করে স্বীকৃতি দেয় যে নারী প্রাণী হবে হয়তো, তবে শুধু পুরুষদের সেবার উদ্দেশ্যেই তাদের সৃষ্টি করা হয়েছে। আর মানবাধিকার প্রতিষ্ঠায় মদিনা সনদ যে ভূমিকা রাখল তা প্রবর্তন করল তাঁরই ধারাই। 1948 সালের জাতিসংঘের মানবাধিকার সনদ এটা নির্দ্বিধায় বলা যায়, রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম এর মানবাধিকার 624 খ্রিস্টাব্দ আর 1948 খ্রিস্টাব্দ মাঝে প্রায় 1400 বছর পার হলো। প্রথম মহাযুদ্ধের পর যখন জাতিসংঘের আদলে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়, সে সম্পর্কে চোর ডাকাত কবিতায় কবি নজরুল লিখেছেন, যারা বড় ডাকাত দস্যু জোচ্চোর দাগাবাজ, তারা তত বড় সম্মানী গুণী জাতিসংঘেতে আজ।
আজ বিশ্বের নানা অঞ্চলে, বিশেষ করে ফিলিস্তিনে, ইয়েমেনে, মিয়ানমারে ও আফগানিস্তানে যেসব হত্যাযজ্ঞ হচ্ছে এবং এসব দেশের নারী ও শিশু সহ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করে, আর নীরব দর্শক হয়ে বা সবুজ সংকেত দিয়ে জাতিসংঘ যে কখনো তার মেরুদণ্ডহীনতা ও কখনো অনিরপেক্ষতা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে মহানবীর ইসলামী আদর্শ ও মানবতার নীতি বাস্তবায়নের মতো যোগ্য বিশ্ব নেতৃত্বের অভাব। মুসলমানদের মধ্যে মহানবীর আদর্শের অনুসরণ ম্লান এবং অতি দুর্বল হয়ে পড়ায় ইসলামের পুনর্জাগরণের প্রত্যাশী সাম্যবাদের কবি নজরুল আক্ষেপ করে বলেছিলেন, আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান। কিন্তু মহান আল্লাহ যুগে যুগে সংস্কারক পাঠিয়ে ইসলামকে আবারও বিশ্বের প্রধান শক্তি বা সভ্যতার চালকের আসনে নিয়ে আসার ব্যবস্থা করেন। আর সেই পূর্ণ ইমানের পথ ধরেই জামালউদ্দিন আফগানির নেতৃত্বে বিশ্ব ইসলামী ঐক্য প্রচেষ্টার পর আধুনিক যুগে মরহুম ইমাম খমেনির ইসলামী বিপ্লবের পথ ধরে দেশে দেশে জেগে উঠছে মুক্তিকামী মুসলমানেরা।
ইসলামী ইরানের পর লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং বিশ্বের আরও অনেক অঞ্চলে মুক্তিকামী মুসলিম জাতিগুলো করে তুলেছে বিশ্ব সাম্রাজ্যবাদ ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ আন্দোলন। আশা করা যায় মুসলমানরা আবারও মহানবীর আদর্শের পথ ও ঐক্যের পথ ধরে ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির পথ নির্দেশনার আলোকে উগ্রবাদ ও আধুনিক জাহিলিয়াতের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিশ্রুত ইমাম মাহদির নেতৃত্বাধীন বিশ্ব ইসলামী বিপ্লবের পথ সুগম করবেন ইনশাআল্লাহ।
এবার আমরা কথা বলবো মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য, তার অন্যতম উত্তরসূরি ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম সম্পর্কে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম অভাবনীয় এবং অতুল জ্ঞানের অধিকারী ছিলেন, আর তা ছিল নবুয়তি জ্ঞানেরই উত্তরাধিকার। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছিলেন, আমাদের তথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কাছে রয়েছে ভবিষ্যতের জ্ঞান, অতীতের জ্ঞান, অন্তরে অনুপ্রাণিত বা সঞ্চারিত জ্ঞান, ফেরেশতাদের বাণী যা আমরা শুনতে পাই। আমাদের কাছে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্রসমূহ এবং আহলে বাইতের সদস্য ইমাম মাহদী আলাইহিসসালামের কাছে না পৌঁছা পর্যন্ত সেগুলো আমাদের হাত ছাড়া হবে না। আমাদের কাছে রয়েছে হযরত মুসা আলাইহিসসালামের তৌরাত, হযরত ঈসা আলাইহিসসালামের ইঞ্জিল, হযরত দাউদ আলাইহিসসালামের জাবুর এবং মহান আল্লাহর পাঠানো অন্যান্য আসমানি কিতাব। ইমাম সাদিক আলাইহিসসালাম আরো বলেছেন,
এছাড়া আমাদের কাছে রয়েছে হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার সহিফা, যাতে রয়েছে সমস্ত ভবিষ্যৎ ঘটনার বিবরণ এবং পৃথিবীর শেষ ঘন্টা পর্যন্ত সমস্ত শাসকের নাম তাতে লেখা আছে। আমাদের কাছে রয়েছে আল জামি নামের দলিল, 70 গজ দীর্ঘ ওই দলিলে লেখা রয়েছে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখের উচ্চারিত ও নির্দেশিত বাণী, এবং ওই সব বাণী আমিরুল মুমিনীন হযরত আলী আল ইসলামের নিজ হাতে লিখেছিলেন। আল্লাহর শপথ, এতে রয়েছে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত প্রয়োজনীয় সবকিছু। বিশ্বনবী হযরত মুহাম্মাদের পবিত্র আহলে বাইতের সদস্যরা সব সময় অন্য যে কোনো ব্যক্তিত্ব বা শাসকদের চেয়ে মানুষের বেশি শ্রদ্ধা ও গভীর ভালোবাসার পাত্র ছিলেন, আর এজন্যে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী ও ক্ষমতাসীন শাসকরা এই মহাপুরুষদেরকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করতেন এবং ইমাম জাফর সাদিক আল ইসলাম ও এর ব্যতিক্রম ছিলেন না। আব্বাসীয় শাসক আল মাসুর ইমাম জাফর সাদিক আল ইসলামের ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাব প্রতিপত্তি দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, ফলে তারই নির্দেশে 148 হিজরির 25 শাওয়াল বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয় নবী বংশ তথা আহলে বাইতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইমাম জাফর সাদিক আল ইসলামকে। কিন্তু অন্য অনেক মহান ইমামের মতোই ধার্মিক মানুষের অন্তরের রাজ্যে আজও ক্ষমতাসীন হয়ে আছেন হযরত ইমাম জাফর আস সাদিক আল ইসলাম।
মিনথানিয়া وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম মুসলমানদের সব মাজহাবের কাছে বরেণ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হয় তার আদর্শ হতে পারে মুসলিম উম্মার ঐক্যের সূত্র। চারজন সুন্নি ইমামের মধ্যে একজন তার প্রত্যক্ষ ছাত্র এবং আরো দুইজন সুন্নি ইমাম তার পরোক্ষ ছাত্র ছিলেন। মালিকি মাজহাবের ইমাম মালিক বিন আনাস ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, আল্লাহর শপথ, মানুষের কোন চোখ সংযম সাধনা জ্ঞান ফজিলত ও ইবাদতের ক্ষেত্রে জাফর ইবনে মুহাম্মাদের চেয়ে বড় কাউকে দেখেনি, কোন কান এসব ক্ষেত্রে তার চেয়ে বড় কারো কথা শুনেনি এবং কোন হৃদয় তা কল্পনা করেনি। ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের একটি অমূল্য বাণী শুনিয়ে শেষ করব আজকের আলোচনা। তিনি বলেছেন, যারা নামাজকে গুরুত্বহীন মনে করবে অথবা কম গুরুত্ব দেবে আমাদের তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সাফায়াত তাদের ভাগ্যে জুটবে না। আজকের এই মহা খুশির দিন উপলক্ষে আবারও সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ।
আর যারা সঙ্গ দিলেন তাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 3 অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পোশাক খাতে কতদিন 8,000 টাকা ন্যূনতম মজুরি, জানতে চান রাষ্ট্রদূত ও কূটনীতিকরা প্রথম আলো। ভিসা নীতি নিয়ে ভাবছে না র‍্যাব, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, নির্বাচনী অনিশ্চয়তায় ঝুঁকি জিডিপির প্রবৃদ্ধি 5.6% নেমে আসার আভাস। এবার দুদকের মামলায় ডক্টর ইউনুসকে তলব মানব জমিন। কলকাতার শিরোনাম, কানাডাকে বার্তা নয়াদিল্লির, ভারত থেকে প্রায় 40 জন কূটনীতিককে সরাতে হবে, আনন্দবাজার পত্রিকা। বিপক্ষের মাঠেই কর্মসূচি, দেশের নজরে তৃণমূল, সংবাদ প্রতিদিন। আজকাল লিখেছে, চীনা বিনিয়োগের অভিযোগে নিউজ ক্লিকের একাধিক সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালালো দিল্লি পুলিশ। আর গণশক্তির খবর, সংবাদ মাধ্যমের উপর ফের আক্রমণ মোদি সরকারের। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। তারা কিভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে, যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে তাঁর পক্ষ থেকে আর কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আইন অনুযায়ী যা করতে পারেন খালেদা জিয়ার জন্য তাই করেছেন। অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন,
তারা কিভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরো সহানুভূতি আশা করে। আলাদিনের চেরাগ দেশের কতজনের হাতে? প্রথম আলোর এ শিরোনামের মতামত কলামে দৈনিকটির জ্যেষ্ঠ সহ সম্পাদক হাসান ইমাম লিখেছেন, দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে আর যে কয়েকটি বিষয় ধাই ধাই করে এগিয়ে চলছে তার একটি অর্থ পাচার হলে অপরটি খেলাপি ঋণ। এর কোনটি প্রথমে, কোনটির অবস্থান দ্বিতীয়, সেটি নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু আলাদিনের চেরাগ যে এক শ্রেণীর মানুষের জীবন আলোকিত করেছে এবং করছে তা নিয়ে দ্বিমত করার বিশেষ কিছু নেই। আরেকবার খাস দিলে মারহাবা বলার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না, বলুন মারহাবা। দেশে কত বেগম পাড়া, কর স্বর্গ বা বিনিয়োগের অভয়ারণ্যে বাংলাদেশিরা স্বমহিমায় জায়গা করে নিয়েছেন, সেকেন্ড হোম বানিয়ে আয়েশি ভবিষ্যৎ নিশ্চিত করেছেন, তা সর্বশেষ স্পষ্ট আলামত পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মালিকানাধীন নিবন্ধিত কোম্পানির সংখ্যা বৃদ্ধির উল্লম্ফনে। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী অনুযায়ী গত জুন মাস শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,56,039 কোটি টাকায়। 2022-23 অর্থ বছরের বাজেটে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার সুযোগ দেয়া হয়েছিল। সরকারের এই পদক্ষেপ বজ্র আটুনি ফসকা গেরো বাগধারাই মনে করিয়ে দেয়। পাচার ঠেকানোর উদ্যোগ নেই, অন্যায়ভাবে আয়ের ক্ষেত্র বিস্তৃত, আইন প্রয়োগ নামকা ওয়াস্তে, এরপর পগার পার হওয়ার বলবো বাবাজি ফিরে এসো, কেউ কি আসবে? আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে প্রায় 80,000 কোটি টাকা পাচার হচ্ছে, এই হিসাব ওয়াশিংটন ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির। আর 2001 সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের 87,11,00,000 সুইস ফ্রাঁ বা 8,275 কোটি টাকা গচ্ছিত ছিল। পোশাক খাতে কতদিন 8,000 টাকা ন্যূনতম মজুরি, জানতে চান রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। তারা বলছেন, 8,000 টাকা ন্যূনতম মজুরি মোটেও ভালো মজুরি নয়, আর কতদিন এ মজুরি থাকবে বর্তমানে সেটাই সবচেয়ে বড় এবং জরুরি প্রশ্ন। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। কানাডাকে বার্তা, নয়াদিল্লির ভারত থেকে প্রায় 40 জন কূটনীতিককে সরাতে হবে, তিক্ততা আরও বাড়ল। এশিয় নামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভারত কানাডা সম্পর্কের পারদ আরও চড়ল। ভারত থেকে কানাডায় প্রায় 40 জন কূটনীতিককে সেদেশে ফেরানোর নির্দেশ দিল নয়াদিল্লি। মঙ্গলবার দ্য ফাইন্যান্সিয়াল টাইমস সূত্রে এ খবর জানা গেছে, আগামী 10 অক্টোবরের মধ্যে নয়াদিল্লি থেকে নিজেদের কূটনীতিককে সরাতে হবে কানাডাকে। অটোয়াকে এমন বার্তায় দিয়েছে নয়াদিল্লি। কানাডায় খালিস্তানপন্থী নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ পরিস্থিতিতে নয়াদিল্লির এই নির্দেশে দুদেশের সম্পর্ক আরও তিক্ত হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। বিপক্ষের মাঠেই কর্মসূচি, দেশের নজরে তৃণমূল, সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, দিল্লির বুকে জাতীয় রাজনীতির কেন্দ্রে আবার ভরপুর প্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেস। আপাতত সব দলের কৌতূহলের কেন্দ্রে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। বাংলার নির্বাচনী ময়দানে বিজেপি ও বিরোধীদের হারানো দিল্লিতে বিকল্প শক্তি ইন্ডিয়া গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকায় আলাদা নজর তৃণমূলের উপরই ছিল, কিন্তু এবারের এই দিল্লি অভিযান সবকিছুকে ছাপিয়ে তৃণমূলকে এনে ফেলেছে শিরোনামে। আর গান্ধী জয়ন্তীতে রাজঘাটে সত্যগ্রহের সময় অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল কর্মসূচির উপর বিজেপির পুলিশি অভিযান তৃণমূলের গুরুত্বকে আরও উচ্চতা দিয়েছে। তৃণমূল মানেই গণ আন্দোলন, বিরোধী রাজনীতির ঝাঁজ। মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা হয়েছেন এই বিরোধী রাজনীতি থেকেই। তৃণমূল এই কেন্দ্র বিরোধী প্রতিবাদী আন্দোলনটা করছে দিল্লিতে প্রতিপক্ষের মাঠে। বস্তুত অন্য রাজনৈতিক দলগুলো তৃণমূলের দিল্লি অভিযানের দিকে সকৌতূহলে চেয়ে আছে। সংবাদ মাধ্যমের উপর ফের আক্রমণ মোদি সরকারের। গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, অনলাইন পোর্টাল নিউজ ক্লিকের সাথে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক এবং কর্মচারীর বাড়িতে আজ সকালে দিল্লি পুলিশ চীন যোগসাজশের অভিযোগে হানা দিয়েছে। পুলিশ ল্যাপটপ এবং মোবাইল ফোন সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে এবং হার্ড ডিস্কের ডেটা ডাম্প নিয়ে গেছে। সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তার বাসভবনে অভিযানের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তারা কি তদন্ত করছে কেউ জানে না, এটি যদি মিডিয়াকে ধাক্কা দেওয়ার চেষ্টা হয় তবে দেশকে এর পেছনে কারণ কি তা জানাতে হবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইসলামের প্রতি পাশ্চাত্যের শত্রুতা বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে স্পষ্টতর হয়েছে, ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের নিন্দা জানাতে গোটা মুসলিম উম্মার প্রতি লেবাননের হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহর আহ্বান। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর সুযোগ দিচ্ছে না বলে বিএনপি নেতা আমির খসরু মাহমুদের অভিযোগ। ভারত এবং কানাডার মধ্যে চলমান কূটনৈতিক দ্বন্দ্ব আরও জোরদার, কানাডাকে 41 জন কূটনৈতিক সরিয়ে নিতে বলেছে ভারত। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আজকের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։